বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 11 সেপ্টেম্বর, 27 ভাদ্র এবং ফার্সি 20 শাহরিবার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টে 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইউরোপীয় ত্রয়িকার অগঠনমূলক বিবৃতির প্রতিক্রিয়ায় ইরানের হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে পাওয়া না পাওয়ার বিতর্ক সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর রয়েছে আল্লাহর পবিত্র নামগুলোর ব্যাখ্যামূলক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান আসমাউল হোসনা। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে সুখী পরিবার গড়ে তোলার বিষয়ে সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীড়। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে চিঠি লেখার ঠিকানাগুলো জানিয়ে দেয়া হবে।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পরমাণু সমঝোতা বিষয়ক ভিয়েনা আলোচনা, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের যৌথ বিবৃতি, ইরানের প্রতিক্রিয়া। তেল চুরির অপরাধে পারস্য উপসাগর থেকে কার্গো জাহাজ আটক। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের খার্কিভ অঞ্চলের কয়েকটি স্থান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে। এবং ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইউরোপীয় তিন শক্তিধর দেশ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের অগঠনমূলক বক্তব্যে ইরান সতর্কতামূলক প্রতিক্রিয়া দেখিয়েছে। ইউরোপীয় ওই ত্রয়িকার সাম্প্রতিক বিবৃতিতে অগঠনমূলক এবং সৎ উদ্দেশ্য পরিপন্থী বলে উল্লেখ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি। কূটনৈতিক প্রক্রিয়া ধ্বংস করার দিকে না গিয়ে বরং অবশিষ্ট ইস্যুগুলোতে মতভেদ কীভাবে দূর করে সমাধানের ব্যবস্থা করা যায় সে ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করতে এই দেশগুলোকে পরামর্শ দেন তিনি। নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনা সম্পর্কে ইউরোপীয় ওই তিন দেশের বিবৃতিতে বিস্ময় প্রকাশ করেন জনাব কানিয়ানি। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক এবং বিস্ময়কর যে কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন ভিয়েনা আলোচনা একটি চূড়ান্ত ফলাফলের দিকে যাচ্ছিল সে সময় জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন উদ্ভট এক পদক্ষেপ নিয়ে দীর্ঘ আলোচনার কাঙ্ক্ষিত ফলাফলকে সুদূর পরাহত করে তুলেছে। ইরানের ভিয়েনা আলোচক দলের উপদেষ্টা মোহাম্মদ মারান্দি বলেছেন, ইরান পরমাণু চুক্তি লঙ্ঘন করেনি এবং চুক্তি থেকে বের হয়েও যায়নি। তিনি বলেন, ইউরোপীয় তিন দেশ ইংল্যান্ড, জার্মানি এবং ফ্রান্স হোয়াইট হাউসের নীতি অনুসরণ করছে। এ সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন শুনবেন সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল চুরির অপরাধে একটি বিদেশি জাহাজ আটক করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এবং এদেশের গোয়েন্দা মন্ত্রণালয়। জাহাজটির কয়েক লাখ লিটার ডিজেল জব্দ করার পাশাপাশি এর সব নাবিককে আটক করা হয়েছে। IRGC-র নৌবাহিনীর সেকেন্ড কমান্ড জোনের কমান্ডার জেনারেল রামেজান জিরাহি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আটক বিদেশি জাহাজটি ইরান থেকে 7,57,000 লিটার ডিজেল চুরি করে নিয়ে যাচ্ছিল। তিনি বলেন, চোরা কারবারিরা জাহাজটির এই জ্বালানি বিভিন্ন দেশে বিক্রি করার পরিকল্পনা করেছিল, কিন্তু তার আগেই ইরানের উপকূল থেকে 60 মাইল দূরে এটিকে আটক করা হয়। IRGC-র নৌবাহিনীর সেকেন্ড কমান্ড জোনের কমান্ডার জেনারেল রামেজান জিরাহি IRGC-র এই কমান্ডার বলেন, কার্গো জাহাজটির 7 নাবিকের সবাইকে আটক করে ইরানের বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। জেনারেল জিরাহি বলেন, পারস্য উপসাগরে জ্বালানি চোরাচালান প্রতিহত করা এখন IRGC-র নৌবাহিনীর অন্যতম প্রধান কাজ। ইরানের জ্বালানি ও গতিশীল অর্থনীতিকে পৃষ্ঠপোষকতা দেওয়ার লক্ষ্যে IRGC এ লক্ষ্য নির্ধারণ করেছে বলে তিনি জানান। IRGC-র এই নৌ কমান্ডারের ভাষ্যমতে, ইরান চলতি ফার্সি বছরের শুরু থেকে এ পর্যন্ত পারস্য উপসাগর থেকে 15,55,000 লিটার চোরাই ডিজেল জব্দ করেছে। এ সময়ে 44 জন চোরা কারবারিকে আটক করে ইরানের বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের খার্কিভ অঞ্চলের কয়েকটি স্থান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে। ইউক্রেন যখন ওই অঞ্চলে হামলা জোরদার করেছে তখন রাশিয়ার পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়। গতকাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য অর্জনের জন্য খার্কিভের কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার করে দোনেস্কের দিকে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় দাবি করেছে, গত 3 দিন ধরে দোনেস্ক প্রজাতন্ত্রের ওই দুটি এলাকায় এসব সেনা মোতায়েন করা হয়েছে। সেনাদের ক্ষতি ঠেকাতে সামরিক বাহিনী খার্কিভে ইউক্রেনের সেনাদের উপর ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা জোরদার করে। এতে গত 3 দিনে 100 ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। এর পাশাপাশি ইউক্রেন ও বিদেশি ভাড়াটে 2,000 সেনা নিহত হয়েছে। গত বৃহস্পতিবার খার্কিভ অঞ্চলে বিশাল সামরিক অভিযান শুরু করে ইউক্রেন। জাপোরিজিয়া পরমাণু কেন্দ্রের সব ধরনের তৎপরতা পুরোপুরি বন্ধ ঘোষণা হয়েছে, একথা জানিয়েছে জাপোরিজিয়া পরমাণু কেন্দ্রটির নিয়ন্ত্রণে থাকা কোম্পানি এনার্জো এটম। আজ কোম্পানির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা সংক্রান্ত কারণে জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তৎপরতা বন্ধ করা হয়েছে, কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে, কেন্দ্রটিতে শীতল অবস্থায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গত বুধবার ইউক্রেন ওই পরমাণু কেন্দ্রের আশপাশের এলাকার বাসিন্দাদেরকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। জীবনের নিরাপত্তার জন্যই ওই এলাকা ছেড়ে চলে যাওয়া জরুরি বলে তারা ঘোষণা করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পরমাণু কেন্দ্রের আশপাশের এলাকাকে বেসামরিকীকরণের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাপোরিজিয়া পরমাণু কেন্দ্র পরিদর্শন করেছেন। রাফায়েল গ্রোসি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরমাণু কেন্দ্রটির বিষয়ে বলেছেন, পরমাণু কেন্দ্রটি অরক্ষিত স্থাপনায় পরিণত হয়েছে, এ অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করার সর্বোত্তম উপায় হচ্ছে সশস্ত্র সংঘাতের অবসান ঘটানো। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টে 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, আজ পশ্চিম তীরের কালকিলা এলাকার আকাশে ওড়ার সময় ড্রোনটি বিধ্বস্ত হয়। ইসরায়েল ড্রোন বিধ্বস্ত হওয়ার খবরের সত্যতা স্বীকার করে বলেছে, কারিগরি ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে, তবে কোনো পক্ষ থেকেই ড্রোনটির মডেল সম্পর্কে তথ্য দেওয়া হয়নি। সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় প্রতিরোধ সংগ্রাম জোরদার হওয়ায় তার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এ অবস্থায় পশ্চিম তীরে ড্রোনের সাহায্যে পর্যবেক্ষণ তৎপরতা জোরদার করা হয়েছে। এর আগে ইহুদিবাদী নেতারা পশ্চিম তীর নিয়ে খুব একটা উদ্বেগে থাকত না। তারা গাজা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, কিন্তু জর্দান নদীর পশ্চিম তীরে প্রতিরোধ আন্দোলন জোরদার হওয়ায় এখন ওই অঞ্চলটিও তাদের বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া মস্কো সফরে গেছেন। এই সফরে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সহ দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। গতকাল হামাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কো সফরে হানিয়ার সঙ্গে থাকবেন ফিলিস্তিনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যাতে যুক্ত হবেন হামাসের উপপ্রধান সহ সালে আরুরি, হামাসের উপপ্রধান সালে আরুরি এবং হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক ও মাহের সালা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে তরুণদের গড়ে তোলা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন বাংলাদেশ থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে তরুণদের গড়ে তোলা হচ্ছে। তরুণরাই একটি দেশের প্রকৃত সম্পদ, তারাই দেশের নেতৃত্ব দিতে পারে, দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ হাসিনা ইয়ত ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2022 বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তরুণদের মানবহিতৈষী এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে শেখ হাসিনা ইয়ত ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2022 প্রদানের উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি তার বাণীতে বলেছেন, দেশকে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে যুব সমাজকে অগ্রসৈনিকের ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্রপতি বলেছেন, দেশ গড়ার হাতিয়ার যুবদের শাণিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন যুব সহায়ক কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করে যাচ্ছে। যুবদের জন্য গৃহীত কার্যক্রমের মধ্যে উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ বিতরণ, আত্মকর্মসংস্থান উদ্যোক্তা তৈরি ও যুব সংগঠন নিবন্ধন বিশেষভাবে পরিধানযোগ্য। যুব সমাজকে এসব সুযোগ কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন পূরণে দেশপ্রেম, কর্মে একাগ্রতা, সাহস ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান রাষ্ট্রপতি। সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য এবার 5টি ক্যাটাগরিতে 21 জনকে শেখ হাসিনা ইয়থ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাদের হাতে সম্মাননা তুলে দেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, প্রধানমন্ত্রী নিজেকে চাওয়ালা বলেন কিন্তু যারা চা বাগানে কাজ করেন তাদের দেখেননি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, প্রধানমন্ত্রী নিজেকে চাওয়ালা বলেন কিন্তু যারা চা বাগানে কাজ করেন তাদের দেখেননি। তিনি আজ রোববার মালবাজারে চা শ্রমিকদের সম্মেলনে ওই মন্তব্য করেন। অভিষেক বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন যে সমস্ত বন্ধ চা বাগান আছে তা খোলার ব্যবস্থা করা হবে, কিন্তু তা করা হয়নি। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,
2016 সাল তার আগে এসে প্রধানমন্ত্রী বলেছিল যে সে সমস্ত বন্ধ চা বাগানগুলো আছে, যেমন বীরপাড়া চা বাগান, গড়গান্ডা চা বাগান, লঙ্কাপাড়া চা বাগান, তুলসীপাড়া চা বাগান, খুন্টাপাড়া চা বাগান, ধুমসিপাড়া চা বাগান, তেমদিমা চা বাগান, এই 7টা চা বাগান কেন্দ্রের সরকার অর্থাৎ মোদি সরকার অর্থাৎ বিজেপি সরকার অধিগ্রহণ করবে এবং খোলার ব্যবস্থা করবে বলেছিল নরেন্দ্র মোদি, আর বাস্তবায়িত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি যা বলে করে না, তৃণমূল কংগ্রেস যা বলে তৃণমূল কংগ্রেস করে,
বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। তিনি বলেন, চা শ্রমিকদের পিএফ গ্র্যাচুইটির দাবিতে বড় আন্দোলন হবে, প্রত্যেকটা চা বাগানে আন্দোলন হবে, তারপরে কাজ না হলে জেলার পিএফ অফিস ঘেরাও করবেন, 31 ডিসেম্বরের মধ্যে যদি কাজ না হয় তাহলে 1 জানুয়ারি থেকে বিজেপির এমপিদের বাড়ির বাইরে 15,000 করে লোক ঘেরাও করবেন, আমি যাব, কথা দিয়ে যাচ্ছি।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। পরিবেশনে ছিলাম আমি নাসির মাহমুদ।
বন্ধুরা, বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউরোপীয় 3 শক্তিধর দেশ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের অগঠনমূলক বক্তব্যে ইরান সতর্কতামূলক প্রতিক্রিয়া দেখিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইউরোপীয় 3 শক্তিধর দেশ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের অগঠনমূলক বক্তব্যে ইরান সতর্কতামূলক প্রতিক্রিয়া দেখিয়েছে। ইউরোপীয় ওই ত্রয়িকার সাম্প্রতিক বিবৃতিকে অগঠনমূলক এবং সৎ উদ্দেশ্য পরিপন্থী বলে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। কূটনৈতিক প্রক্রিয়া ধ্বংস করার দিকে না গিয়ে বরং অবশিষ্ট ইস্যুগুলোতে মতভেদ কীভাবে দূর করে সমাধানের ব্যবস্থা করা যায় সে ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করতে এই দেশগুলোকে পরামর্শ দেন তিনি। নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনা সম্পর্কে ইউরোপীয় ওই 3 দেশের বিবৃতিতে বিস্ময় প্রকাশ করেছেন জনাব কানানি। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক এবং বিস্ময়কর যে কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন ভিয়েনা আলোচনা একটি চূড়ান্ত ফলাফলের দিকে যাচ্ছিল সেই সময় জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন উদ্ভট এক পদক্ষেপ নিয়ে দীর্ঘ আলোচনার কাঙ্ক্ষিত ফলাফলকে সুদূর পরাহত করে তুলেছে। ইউরোপীয় এই তিন দেশ ইহুদিবাদী ইসরায়েলের পথেই পা বাড়িয়েছে, যারা সবসময় আলোচনাকে ভণ্ডুল করে দিতে উঠে পড়ে লেগেছিল। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে তার পরিণতির দায়ভারও ওই তিন দেশকে নিতে হবে বলে তিনি মন্তব্য করেন। এই তিন ইউরোপীয় দেশ গতকাল একটি যৌথ বিবৃতি দিয়েছে। ওই যৌথ বিবৃতিতে দাবি করা হয়েছে, ইরান সংবেদনশীল কূটনৈতিক সুযোগকে কাজে লাগায়নি। তারা আরও ভিত্তিহীন অভিযোগ তুলেছে যে ইরান উল্টো তাদের পরমাণু কর্মসূচি বেসামরিক স্তর থেকে আরও উন্নত পর্যায়ে বিস্তার ঘটিয়ে কূটনৈতিক সুযোগ হাতছাড়া করেছে। ত্রয়িকার ওই বিবৃতিতে ভিয়েনা আলোচনা ভেস্তে যাবার আশঙ্কার জন্য ইরানকে দায়ী করা হয়েছে। সেই সঙ্গে যথাযথ সিদ্ধান্ত গ্রহণে বাইডেনের ব্যর্থতার প্রতি কোনো রকম ইঙ্গিত না করে বলা হয়েছে, ইরান চলমান টানাপোড়েনের আগুনে ঘি ঢেলেছে এবং আইএইএর সঙ্গে ইরান সহযোগিতা করেনি ইত্যাদি। ইরানের ভিয়েনা আলোচক দলের উপদেষ্টা মোহাম্মদ মারান্দি বলেছেন, ইরান পরমাণু চুক্তি লঙ্ঘন করেনি এবং চুক্তি থেকে বের হয়েও যায়নি। তিনি বলেন, ইউরোপীয় তিন দেশ ইংল্যান্ড, জার্মানি এবং ফ্রান্স হোয়াইট হাউসের নীতি অনুসরণ করছে। পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ ইরানের কর্মকর্তারা এ বিষয়ে তেহরানের দৃঢ় অবস্থানের উপর জোর দিয়েছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক প্রসঙ্গে। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আস্থাপূর্ণ হওয়ায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। এ সম্পর্কে এবার রয়েছে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো একটি প্রতিবেদন।
বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আস্থাপূর্ণ হওয়ায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি দেশ ও জনগণের স্বার্থে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক তৈরিতে ব্যর্থ হয়েছে এমনটি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা এই ব্যর্থতা আড়াল করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে নানা অপপ্রচারে লিপ্ত। আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ আশা করেছিল প্রধানমন্ত্রী ভারত সফরে তিস্তা পানিবণ্টন চুক্তির সমাধান হবে, অভিন্ন নদীর পানির হিস্সা পাব, সীমান্তে হত্যা বন্ধ হবে, আমাদের যে বাণিজ্যিক ব্যবধান আছে তা কমে আসবে, আরও সুযোগ সুবিধা প্রধানমন্ত্রী নিয়ে আসবেন। ভারত এসব কিছুই ঝুলিয়ে রেখেছে। বিএনপির সমালোচনার জবাবে ওবায়দুল কাদের গতকালও বলেছেন,
মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো অর্জন নাকি বিএনপি নেতারা দেখতে পান না? মাননীয় প্রধানমন্ত্রীর সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হলেও বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি, কারণ তারা চায় প্রতিবেশীর সঙ্গে বৈরী সম্পর্ক।
আজকের ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেছেন,
ক্ষমতায় কে থাকবে সেটা নির্ভর করবে দেশের জনগণের উপর, জনগণই আমাদের আস্থার ঠিকানা, ক্ষমতার উৎস। ক্ষমতার জন্য বিদেশিদের কাছে আমরা কখনো ধর্ণা দেইনি, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই।
এদিকে আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ফলপ্রসূ হয় বিএনপি ও মির্জা ফখরুল সাহেবদের মন খারাপ, ওনাদের কাজ বিভ্রান্তি ছড়ানো। এ সময় তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর সফল ও অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এর মধ্যে অন্যতম সফলতা হচ্ছে ভারতের স্থলভাগ ব্যবহার করে অন্য তৃতীয় দেশে বিনা শুল্কে পণ্য রপ্তানি করা। বহুদিন ধরে আলাপ আলোচনার পর এবারের সফরে এটি বাস্তবায়ন হয়েছে। এতে করে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে নেপাল ভুটান তাদের পণ্য আমদানি রপ্তানি করতে পারবে, এটি একটি বড় অর্জন। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের হাত ধরেই ভারতের কাছ থেকে সবচেয়ে বেশি আদায় করা হয়েছে। সমুদ্র সীমা ছিটমহল আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরেই মীমাংসা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে আমাদের সাপ্তাহিক আয়োজন আসমাউল হোসনা।
আসমাউল হোসনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনার শীর্ষক ধারাবাহিক আলোচনার 93তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
Pina, ultof pina.
মহান আল্লাহর আসমাউল হুসনার তালিকাভুক্ত আরেকটি নাম হলো মুমতাহিন, এর অর্থ পরীক্ষক। পবিত্র কোরআনে এই শব্দ দুইবার এসেছে। মহান আল্লাহ মানুষকে নানাভাবে পরীক্ষা করেন, তবে এই পরীক্ষার উদ্দেশ্য মানুষের অবস্থা জানার জন্য নয়, কারণ আল্লাহ আগে থেকে কোন মানুষ কেমন প্রকৃতির ও তারা ভবিষ্যতে কি করবে এ সবই জানেন। বরং পরীক্ষাগুলোতে অবতীর্ণ হওয়া মানুষের জন্যই কল্যাণকর। শিক্ষক ছাত্রদের পরীক্ষা নেন যাতে তারা পরীক্ষার মাধ্যমে নানা তথ্য ও জ্ঞান ভালোভাবে আয়ত্ত করতে পারে। মহান আল্লাহ সূরা আনকাবুতের দ্বিতীয় আয়াতে বলেছেন, মানুষ কি মনে করে যে তারা এই কথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না?
যে কোনো কিছু দাবি করা সহজ, যেমন কেউ খুব বড় মুমিন হওয়ার, মুজাহিদ হওয়ার কিংবা খুব বড় ত্যাগী মানব হওয়ার দাবি করা, কিন্তু এসব দাবি অবশ্যই পরীক্ষার মাধ্যমে স্পষ্ট হতে হবে। আল্লাহ তো সবারই ইমানের গভীরতা, ত্যাগের প্রস্তুতি বা মুজাহিদ হিসেবে কে কতটা যোগ্য এসবই জানেন, কিন্তু মানুষ যাতে এসব ক্ষেত্রে নিজের অবস্থাকে বাস্তবতার ময়দানে যাচাই করে নিজেকে জানতে ও বুঝতে পারে, সেজন্যই পরীক্ষা গ্রহণটা জরুরি। তাই মহান আল্লাহ মানুষকে নিয়ামত দিয়ে ও কখনো নিয়ামত কেড়ে নিয়ে পরীক্ষা করেন যাতে তাদের প্রতিভা ও যোগ্যতার বিকাশ ঘটে। যারা মহান আল্লাহর মুমতাহিনা নামের অর্থ ও খোদাই পরীক্ষাগুলোর মর্ম বোঝেন না, তারা কখনো কখনো প্রতিবাদের সুরে বলেন, কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে এনে পরীক্ষার মধ্যে রেখেছেন এবং এত সব কষ্ট আর বিপদের স্বীকার করেছেন? এমন ধারণা বা প্রতিবাদের সঠিক জবাব জানা জরুরি, তা না হলে এর বিশ্বাসগত ও সামাজিক প্রভাব হবে অত্যন্ত মন্দ। এ বিষয়ে আমরা কথা বলব খানিক মিউজিক বিরতির পর।
মহান আল্লাহর পক্ষ থেকে মানুষ সৃষ্টি ও তাদের নানা বিপদ আপদের বিষয়ে অনেকের প্রতিবাদী বক্তব্য বা প্রশ্নের জবাব জানা জরুরি। তবে আরো বড় প্রশ্ন হলো, মহান আল্লাহ কি আমাদেরকে কেবল খাওয়া দাওয়া করতে, ঘুমাতে ও বংশ বিস্তার করতে তথা আনন্দ ফুর্তি করতে সৃষ্টি করেছেন, না কেবল আল্লাহর ইবাদত করতে সৃষ্টি করেছেন? আর যদি ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করে থাকেন, তাহলে ফেরেশতারাও তো মানুষের আগে এ কাজই করতেন ও চিরকাল তা করেই যাবেন। আসলে আল্লাহ আমাদের বা কারো ইবাদতেরই মুখাপেক্ষী নন। আরও একটু এগিয়ে এসে আমরা যদি পবিত্র কোরআনের সূরা বাকারার 30 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব এ আয়াতে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি ভূপৃষ্ঠে আমার প্রতিনিধি নিযুক্ত করব। এ আয়াত থেকে বোঝা যায় যে কোনো যোগ্য মানুষই মহান আল্লাহর প্রতিনিধি হওয়ার সামর্থ্য রাখে। অবশ্য আল্লাহর খলিফাদের নানা স্তর রয়েছে, যার ইমান ও সৎকর্মের মাত্রা যত গভীর সে আল্লাহর তত বেশি নৈকট্যপ্রাপ্ত প্রতিনিধি। অন্য কথায়, যার মধ্যে মহান আল্লাহর গুণ ও নামের প্রকাশ যত বেশি ঘটবে সে আল্লাহর তত বেশি নৈকট্যের অধিকারী হবে।
উচ্চতর প্রতিনিধিত্বের মর্যাদা অর্জনের পথ সবসময় খোলা। উচ্চতর পর্যায়গুলোতে পৌঁছানোর জন্যই মহান আল্লাহ মানুষকে পরীক্ষার ব্যবস্থা রেখেছেন। শিক্ষক ছাত্রের পরীক্ষা নেন এবং আল্লাহও মানুষের পরীক্ষা নেন। এক্ষেত্রে পার্থক্য হল, শিক্ষক ছাত্রের যোগ্যতা বা জ্ঞানের মাত্রা নাও জানতে পারেন, কিন্তু আল্লাহ তার বান্দার যোগ্যতা, জ্ঞান ও সামর্থ্য সম্পর্কে পরিপূর্ণ খবর রাখেন। আল্লাহ বান্দার পরীক্ষা নেন যাতে তার নানা যোগ্যতার বিকাশ ঘটে এবং সে প্রকৃত মানুষ হওয়ার সুযোগ পায়। প্রত্যেক পরীক্ষায় মানুষের আসল ইচ্ছা ও মনের ঝোঁকগুলো ফুটে ওঠে। অস্তিত্ব জগতে পূর্ণতা ও উন্নতির ব্যবস্থা রয়েছে। সব জীবন্ত অস্তিত্বকে পূর্ণতার এই পথ অতিক্রম করতে হবে। আল্লাহ কখনো ব্যাপক নিয়ামত ও নানা সাফল্য দান করে এবং কখনো নানা বিপদাপদ, রোগ শোক, ব্যর্থতা ও দারিদ্র দিয়ে পরীক্ষা করেন। এসব পরীক্ষা কারো কারো জন্য বেশ কঠিন হওয়া সত্ত্বেও তারা উতরে যেতে সক্ষম হন। পরীক্ষা সহজ ও কঠিন হওয়ার উপর নির্ভর করে পরীক্ষার পুরস্কার। নবী, রাসুল, ইমাম ও আল্লাহর ওলিদের পরীক্ষাগুলো তাঁদের শ্রেষ্ঠত্ব ও পূর্ণতা তুলে ধরে। আর সাধারণ মুমিন পরীক্ষার মাধ্যমে প্রচ্ছন্ন বা ছোটখাটো শির্ক থেকে পবিত্র হন। এসব শির্কের ব্যাপারে সাধারণ মুমিন সাধারণ অবস্থায় সচেতন থাকেন না।
যারা পরিপূর্ণ মানব বা মহামানব, আল্লাহ তাদের পরিপূর্ণতা দানের জন্য পরীক্ষা করেন না, কারণ তারা তো পরিপূর্ণ হয়ে আছেন। বরং আল্লাহ তাদের পরীক্ষা করেন তাদেরকে নিজের আরো ঘনিষ্ঠ করতে এবং তাদের আধ্যাত্মিক মহত্ত্ব ও উচ্চতর অবস্থা অন্যদের কাছে তুলে ধরতে। আশুরার সময় ইমাম হুসাইনের সঙ্গীরা পরীক্ষার সম্মুখীন হয়েছেন যাতে পূর্ণতা অর্জন করতে পারেন, কিন্তু ইমাম হুসাইন আলাইহিসসালাম মানবীয় পূর্ণতার শিখরেই ছিলেন। এই ঘটনা ইমাম হুসাইনের ধৈর্য ও আল্লাহর প্রতি সন্তুষ্টি সহ তার নানা পূর্ণতা অন্যদের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরে। অবশ্য খোদাই পরীক্ষা কোনো কোনো মানুষের জন্য শাস্তির মাধ্যম। আল্লাহ জালিমদেরকে নানা বিপদে ও সংকটে জড়িয়ে তাদের শাস্তি দেন যাতে তারা জুলুম ছেড়ে দেয়। অনেক মানুষ অন্যদের পাপ দেখে বিস্মিত হয়, অথচ নিজেও একই পরিস্থিতিতে সেসব পাপ ও প্রলোভনের শিকার হন। মহান আল্লাহ পরীক্ষার মাধ্যমে এইসব ব্যক্তির আসল অবস্থা তাদের কাছে সুস্পষ্ট করেন। এ ধরনের পরীক্ষা মুমিনের ইমানকে শক্তিশালী করে ও ইমানের ভুয়া দাবিদারদের আসল অবস্থা অন্যদের কাছে সুস্পষ্ট করে।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আসমাউল হোসনা অনুষ্ঠানের আজকের পর্বে আমাদের নির্ধারিত আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও এ অনুষ্ঠানের আগামী পর্বে।
আমাদের প্রতিদিনের আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 11 সেপ্টেম্বর রোববার কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমেই বাংলাদেশের কিছু দৈনিকের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দেওয়া যাক। খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়াতে পরিবারের আবেদন মানব জমিন। মণ্ডপে সিসিটিভি, স্বেচ্ছাসেবকদের পাশাপাশি থাকবেন ভ্রাম্যমাণ আদালত। স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম আলো। যুব সমাজ উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলবে প্রধানমন্ত্রী। যুগান্তর, নির্বাচনে খবর সংগ্রহে বাধা দিলে 3 বছরের জেল চাই ইসি, কালের কণ্ঠ। নেতা যদি সৎ না হয় তাহলে দেশের উন্নয়ন হয় না, বাংলাদেশ প্রতিদিন। এবারে ভারতের কিছু দৈনিকের শিরোনাম। বাগুইআটির ছায়া এবার বীরভূমে। বিরিয়ানি খাওয়ানোর পর খুন বাল্যবন্ধুকে, 30 লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন, দৈনিক পূবের কলম। দিল্লি সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ উপরাজ্যপালের, বিপাকে আপ, সংবাদ প্রতিদিন। টানা 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, বইবে ঝড়ো হাওয়াও, কলকাতায় জারি হলুদ সতর্কতা, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। স্টেটম্যানের প্রতিবেদন, তিস্তা ইস্যুতে ভারতের চর্চিত নীরবতা ঢাকাকে হতাশ করেছে, কি বলবেন এই খবর নিয়ে?
আপনাকে ধন্যবাদ। তিস্তা ইস্যুতে ভারতের চর্চিত নীরবতা ঢাকাকে হতাশ করেছে, এটি স্টেটম্যান পত্রিকার প্রতিবেদন এবং আপনি চমৎকার একটি শিরোনাম উল্লেখ করেছেন। তবে এখানে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে এই যে, ঢাকা হতাশ কিনা সেটি আমার কাছে প্রশ্ন সাপেক্ষ। কারণ তিস্তা ইস্যুতে ভারতের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দফার সফরে কোনো আলোচনা হবে এমন কথা আমার জানা নেই, এইরকম কোনো এজেন্ডা ছিল না। এবং তিস্তার পানি বন্টন প্রক্রিয়া নিয়ে যে চলমান সমস্যা রয়েছে, একটি চুক্তি হওয়ার কথা, সেই চুক্তি হবে এরকম কোনো কথা ছিল না। সেক্ষেত্রে ঢাকা হতাশ কিনা আমি তা নিয়ে সন্দিহান, স্টেটসম্যান পত্রিকা বলতেই পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সফরে এই চুক্তি না হওয়ার কারণে ঢাকা হতাশ, এটি আমার মনে হয় ঠিক না। এই খবরের ভেতরে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা আছে, সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে ফিরবেন, তিস্তার পানি বন্টন চুক্তির কোনো ইতিবাচক খবর যেহেতু নেই, সে কারণে বিরোধী দলের কাছে কি জবাব দেবেন বা বিরোধী দলের সমালোচনার মুখে কি বলবেন সেটি নিয়ে তিনি শঙ্কায় পড়বেন, সংকটে পড়বেন। আমি মনে করি সে কথাও সঠিক নয়, এই কারণে যে তিস্তার ব্যাপারে যেহেতু কোনো এজেন্ডা ছিল না, সে কারণে বিরোধী দলগুলো প্রধানমন্ত্রীর কাছে কেন এই কথা বলবেন যে তিস্তার চুক্তি হলো না কেন, এই সমস্ত ব্যাপারে বাংলাদেশে বিরোধী দলগুলোর কাছে সরকারের জবাবদিহিতার কোনো জায়গা আছে কিনা তা নিয়েও আমার কিন্তু প্রশ্ন আছে। সমস্যা আসলে এখানে না, সমস্যা ভিন্ন জায়গায়, সেটি হচ্ছে এই যে তিস্তার চুক্তির ব্যাপারে বাংলাদেশের মানুষ সবাই আশাবাদী, আশা করে হওয়া উচিত, ভারত এই চুক্তি করছে না সেটি অন্যায় এবং গায়ের জোরে। এই ব্যাপারে বাংলাদেশের সরকার এবং বিরোধী দল সবার পক্ষ থেকে জোরালো ভাষায় কথা বলা উচিত, কিন্তু মুশকিলটা হয়েছে যে এটি যেন বিরোধী দলের এজেন্ডা, সরকারি দলের কোনো দায় নেই।
উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য হামাস প্রধান ইসমাইল হানিয়া মস্কো সফরে। ইসমাইল হানিয়ার এই সফরের গুরুত্ব কি?
জি, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়া এবং তার সাথে আরো গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা রাশিয়া সফরে গিয়েছে, এবং এই সফর এমন সময় হচ্ছে যখন ইউক্রেন যুদ্ধ হচ্ছে এবং ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এবং সিরিয়ায় হামলা করাকে কেন্দ্র করে রাশিয়ার সাথে ইসরায়েলের সম্পর্কের একটা মারাত্মক রকমের টানাপোড়েন চলছে, অবনতি ঘটেছে। ঠিক সেই সময় হামাস প্রধান ইসমাইল হানিয়া রাশিয়া সফর করছেন। এই সফর থেকে হয়তো এরকম বড় কোনো অর্জন থাকবে না যে রাশিয়া এই প্রতিশ্রুতি দেবে না যে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করবে বা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক একেবারে কমিয়ে দেবে কিংবা ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করবে, কিন্তু এই মুহূর্তে যেহেতু একটা বিশেষ ক্রান্তি কাল চলছে, বিশেষ সংকটময় মুহূর্ত চলছে, সেক্ষেত্রে হামাস নেতাদের এই সফরের ফলে আমি মনে করি রাশিয়ার সাথে তাদের সম্পর্কের উন্নয়ন ঘটবে, সেটি হামাসের জন্য ফিলিস্তিনিদের জন্য ইতিবাচক। আমি মনে করি হামাসের সাথে যদি সহযোগিতার আরও দিক বৃহত্তর সীমা খুলে যায়, আরও দিগন্ত খুলে যায়, তাহলে তা অবশ্যই ফিলিস্তিনিদের জন্য হামাসের জন্য উপকারী হবে।
জি, ধন্যবাদ জনাব সিরাজুল ইসলাম। এবারে কলকাতার দৈনিকগুলোর দিকে নজর দেওয়া যাক। বাগুইয়াটির ছায়া এবার বীরভূমে। বিরিয়ানি খাওয়ানোর পর খুন বাল্যবন্ধুকে, 30 লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন, শীর্ষক খবরে দৈনিক পূবের কলম পত্রিকা লিখেছে। বাগুইআটি জোড়া খুনকাণ্ডের ছায়া এবার বীরভূমে। ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে অপহরণ করে এবার খুনের অভিযোগ তারই বন্ধুর বিরুদ্ধে। অভিযোগ, বন্ধুকে হত্যার পর তার বাবাকে ফোন করে 30 লক্ষ টাকার মুক্তিপণ চাওয়া হয়। নিহত পড়ুয়ার নাম সালাউদ্দিন শেখ, দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া সে। সালাউদ্দিনের বাবা মাল্লারপুরের পাথর ব্যবসায়ী। শনিবার রাত 12টা নাগাদ সালাউদ্দিনের বাবার কাছে একটি ফোন আসে, 30 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। দিল্লি সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ, উপরাজ্যপালের বিপাকে অ্যাপ, শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে। ফের সমস্যার মুখে দিল্লির আপ সরকার। রবিবার দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা জানিয়ে দিলেন সরকারের বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই। 1000টি বাস কেনা নিয়ে সরকারি দুর্নীতির তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থাটি। প্রসঙ্গত, কিছুদিন আগেই দিল্লির মুখ্য সচিব একটি রিপোর্ট পেশ করে জানিয়েছিলেন বাস কেনা প্রসঙ্গে সিবিআই তদন্ত করার প্রয়োজন আছে। বাস কিনতে যে টেন্ডার ডাকা হয়েছিল সেখানে দুর্নীতির সম্ভাবনা রয়েছে বলে মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেন দিল্লির উপরাজ্যপাল। টানা 4 দিন।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার পর এবার রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান সুখের নীড়।
সুখের নীড়।
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী ও ইরানি পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীড় থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ ধারাবাহিকের 28তম পর্ব পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
একজন বিখ্যাত মনীষী বলেছেন, আর নামক ইংরেজি বর্ণমালাযুক্ত 3টি শব্দ রিডিং, রাইটিং ও অ্যারিথমেটিক তথা পড়া, লেখা ও গণিত জানা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ছাত্রদের এই 3 আর শেখানোর পাশাপাশি যদি চতুর্থ আর তথা রিলিজিয়ন বা ধর্ম শেখানো না হয়, তবে তারা হবে বদমাশ বা রাস্কেল। ইসলামের দৃষ্টিতে পরিবার হচ্ছে ধর্মীয় মূল্যবোধগুলো সহ সব ধরনের মহৎ গুণ অর্জন ও চর্চার প্রাথমিক কেন্দ্র। খোদাভীরুতা ও মানবীয় সব গুণ অর্জন করতে হলে পরিবার থেকেই এর বিকাশ ঘটাতে হবে। মানুষ সৃষ্টির সূচনা হতেই পরিবার হচ্ছে দয়া, স্নেহ, পারস্পরিক সম্মান, সুসঙ্গ, সহমর্মিতা, সহানুভূতি, প্রশান্তি ও আস্থার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। এসব মহতি গুণ পৃথিবী বা মর্ত্যকে করতে পারে বেহেশতের সমতুল্য। একজন বিজ্ঞ ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বের উন্নয়ন ও শান্তির জন্য কি কাজ করা উচিত? ওই বিজ্ঞ ব্যক্তি উত্তর দিয়েছিলেন, ঘরে ফিরে যান ও পরিবারের প্রতি অনুরাগী হন।
সফল ও শক্তিশালী পরিবার গঠনে ধর্মবিশ্বাস ও ধর্মীয় শিক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ আচরণ বেশ কার্যকর ভূমিকা রাখে। পরিবারের সদস্যদের সঙ্গে সুস্থ সম্পর্ক রক্ষায় ধর্মীয় বিশ্বাস ও আচরণের ইতিবাচক ভূমিকার কথা বেশিরভাগ গবেষণায় সঠিক বলে প্রমাণিত। ক্যানসাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরিবারের প্রতি অঙ্গীকার বেশিরভাগ ক্ষেত্রে ধর্মীয় অঙ্গীকারের সঙ্গে সম্পর্কিত। অধ্যাপক অ্যালেন বার্গিন মনে করেন, ধর্মীয় বিশ্বাস পরিবারের সদস্যদের স্বাস্থ্য, শিক্ষা, চারিত্রিক পবিত্রতা ও বিয়ের স্থায়িত্বকে জোরদার করে এবং অপরাধ ও মাদকাসক্তি হ্রাসে ভূমিকা রাখে। এছাড়াও ধর্মীয় বিশ্বাস পরিবারের সদস্যদের মানসিক সুস্থতা, প্রফুল্লতা, আত্মসম্মান, পারিবারিক সংহতি এবং এমনকি জনস্বাস্থ্যের অবস্থা উন্নত করে। বর্তমান যুগে সমাজবিজ্ঞানীরা পরিবারগুলোর ভাঙন ঠেকানোর ক্ষেত্রে ধর্মের অবিচল শক্তির সহায়তা নেওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন।
পাশ্চাত্যে ছাত্রদের উপর গবেষণা চালিয়ে দেখা গেছে, যারা প্রায়ই ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যোগ দেন, তাদের মধ্যে নিজের ভবিষ্যৎ সম্পর্কে হতাশার মাত্রা খুব কম এবং বাবা মায়ের সঙ্গে তাদের সম্পর্ক তুলনামূলকভাবে বেশ ভালো। তারা বিশ্ব সম্পর্কে সুদৃষ্টির অধিকারী এবং এ বিষয়টি তাদের সাফল্য অর্জনে সহায়ক ভূমিকা রাখে। অন্যদিকে যারা খুব কমই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন বা কখনো যোগ দেন না, তাদের মধ্যে হতাশার মাত্রা তীব্রতম। যেসব স্বামী ও স্ত্রী সুদৃঢ় ধর্মীয় বিশ্বাসের অধিকারী নন, তারা জীবনকে অর্থহীন মনে করেন বলে বিপদ আপদে দিশারা হয়ে পড়েন। ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে থাকা দম্পতিগুলো আত্মকেন্দ্রিকতা ও ব্যক্তি স্বাধীনতার চর্চা করতে গিয়ে একে অপরের সঙ্গে নানা ধরনের দ্বন্দ্ব ও সহিংসতায় জড়িয়ে পড়েন। ইসলাম নৈতিক ও ধর্মীয় মূল্যবোধকে অন্য সব কিছুর উপর স্থান দেয়, তাই এ ধরনের দৃষ্টিভঙ্গির অধিকারী ব্যক্তিরা বস্তুগত কোনো বিষয়ে ব্যর্থতার জন্য কখনো হতাশ হয়ে পড়েন না। আসলে আধ্যাত্মিক ও ধর্মীয় মূল্যবোধই দাম্পত্য জীবনে অনুরাগ ও সহমর্মিতা সৃষ্টির জন্য জরুরি পূর্ব শর্ত।
ধার্মিকতার আরেকটি বড় সুফল হল তা ব্যক্তিকে করে সহনশীল। ধার্মিক ব্যক্তিরা দারিদ্র ও পারিবারিক সংকটের কারণে হতাশ হয়ে পড়েন না। খোদাই ওয়াদা ও ইমানের মিষ্টতা নিয়ে তারা জীবনের তিক্ততাগুলোকে মিষ্টি মধুময় করে ফেলেন। পরিবারের সদস্যরা যদি সবাই ধার্মিক হন, তাহলে তারা পারিবারিক জীবনে ধর্মীয় বিধি বিধান মেনে চলেন এবং তারা জানেন যে পরিবারের সদস্যদের অধিকার ও দায়িত্বগুলো কি। ফলে তাদের সবার প্রত্যাশার সীমানা একই ধরনের এবং তারা মতভেদের শিকার হন না। আর এই ঐক্য ও সহমর্মিতা তাদের পারস্পরিক অনুরাগ এবং পারিবারিক প্রশান্তি বাড়িয়ে দেয়। খোদাভীরু ব্যক্তি গোপনে ও প্রকাশ্যে এবং সব সময় আল্লাহর অপছন্দনীয় কাজ হতে দূরে থাকেন। ইসলাম ধর্ম জীবনসঙ্গী ও সন্তানদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে বলে, তাই ধার্মিক ব্যক্তি সুন্দর ব্যবহারের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হন। ইমাম হাসান আল ইসলাম বলেছেন, তোমাদের মেয়ে সন্তানদের খোদাভীরু ছেলের কাছে বিয়ে দাও, কারণ সে যদি তোমার মেয়েকে ভালোবাসে তাহলে তার প্রতি শ্রদ্ধাশীল হবে, আর যদি তাকে আকর্ষণীয় বা প্রিয় বলে মনে নাও করে তবুও তার উপর জুলুম করবে না।
যারা হালাল ও হারাম বা বৈধ অবৈধতার খোদাই নির্দেশনা মেনে চলেন, তাদের পরিবারগুলো সুসংহত হয় বলে দেখা গেছে বহু ক্ষেত্রে। এ ধরনের পরিবারের সদস্যরা গীবত বা অপবাদের চর্চা করেন না, বরং তারা পরস্পরের প্রতি সম্মান রেখে কথা বলেন পরস্পরের অনুপস্থিতিতেও। ফলে এ ধরনের পরিবারে ঝগড়া বিবাদ বা পারিবারিক বিরোধ খুব কমই দেখা যায়। ইসলামের দৃষ্টিতে মদপান হারাম হওয়ায় এ ধরনের পরিবারে সহিংসতা ও দুর্ব্যবহার দেখা যায় না। ইসলাম ধর্ম বাবা মাকে কষ্ট দিতে নিষেধ করে, ফলে আদর্শ মুসলিম পরিবারে বাবা মা ও সন্তানদের সম্পর্ক অত্যন্ত আন্তরিক এবং উষ্ণ। এভাবে পরিবারের উপর ধর্মের ইতিবাচক প্রভাবের অনেক দৃষ্টান্ত উল্লেখ করা যায়। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যারা ইমান আনে ও সৎ কাজ বা ভালো কাজ করেন, দয়াময় আল্লাহ তাদের অন্তরে তাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন।
যেসব ব্যক্তি সততা, বিশ্বস্ততা, বিনম্রতা ও দয়াশীলতার মতো নানা মহৎ গুণের অধিকারী, তারা সহজেই অন্যদের প্রিয় হন। আর এসব বিষয় পরিবারকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এবার বিয়ের সুফল বা গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো। জরিপে দেখা গেছে, বিবাহিত ব্যক্তিরা জীবনে নানা ধরনের রোগের মোকাবেলায় অবিবাহিতদের তুলনায় অনেক বেশি সুস্থ থাকেন। তারা শারীরিক ও মানসিকভাবে বেশি সুস্থ থাকেন। অন্যদিকে যারা কখনো বিয়ে করেন না, তাদের মধ্যে বিবাহিতদের তুলনায় হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 3 গুণ বেশি দেখা যায়। বিবাহিত ব্যক্তিদের শরীর চর্বি বা মেদ জমা, রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরল অবিবাহিতদের তুলনায় বেশ কম হয়। যারা দাম্পত্য জীবনে সফল, তাদের মধ্যে টেনশন, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ কম হয়। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, যারা বিয়ে করেন তাদের মধ্যে অকাল মৃত্যু আশঙ্কা 15% কমে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় দেখা গেছে, বিয়ে হতাশা ও টেনশনের আশঙ্কা কমিয়ে দেয়। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সুখের নীরের আজকের আলোচনা শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে।
বিশ্ব সংবাদের 2টি প্রধান শিরোনাম জানিয়ে শেষ করছে আজকের অধিবেশন। ইরানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পরিকল্পনাকারী আলবেনিয়া নয়, আমেরিকা, বললেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ইউক্রেনের খারকিভ অঞ্চলের কয়েকটি স্থান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়া। সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ। ¶¶